ওয়েলকাম সবাইকে, শুরু হয়ে গেছে 9248 প্রিমিয়াম আদিস্তা বাংলাদেশের রেগুলার পডকাস্ট। আমরা সিজন মানে আমাদের এই পডকাস্টের সিজন 3 অর্থাৎ সিজন 2021-22 তে রয়েছি। আজকে খুবই স্পেশাল একটা দিন আমাদের জন্য, কারণ নাইট, অ্যাকচুয়ালি স্পেশাল একটা নাইট আমাদের জন্য, কারণ রিয়াল মাদ্রিদ এই সিজনের প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে আজকে দেপোর্তিভো আলাভেসের এগেনস্টে। আর দুই ঘন্টা পরে, আমরা হয়তো এক ঘন্টা পর স্কোয়াড কি সেটা জেনে যাবো, মানে ইলেভেন কি হবে সেটা আমরা জেনে যাবো। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছে সিফাত ভাই, আমাদের জেনারেল সেক্রেটারি, এবং আমাদের সাথে রয়েছে আসিফ, আমাদের খুবই পরিচিত একজন মুখ এই পডকাস্টেও, যে যাকে প্রায় দেখা যায়। তো আজকে ডিসকাশনটা মেইনলি আমরা ম্যাচ এবং পুরো সিজন, কিংবা রিয়াল মাদ্রিদের বর্তমান টিম কি হতে পারে, আনচেলত্তির ইনক্লুশনের পর টিমে কি কি চেঞ্জ আসতে পারে, কি কি আমরা এক্সপেক্ট করতে পারি, ওভারঅল এই জিনিসগুলো নিয়ে এই ডিসকাশনটা হবে। তবে আমি শুরু করব কনটেক্সট দিয়ে, আসলে লাস্ট সিজনের কথা না বলে এই সিজনের ডিসকাশন শুরু করাটা আমার মনে হয় একদম ভুল হবে। তো যেটা হচ্ছে যে গত সিজনে রিয়াল মাদ্রিদ লাকিলি অ্যান্ড খুবই ফরচুনেটলি আমি বলবো যে দুইটা বড় সড়ো টুর্নামেন্টের শেষ সময় পর্যন্ত ছিল, চ্যাম্পিয়ন্স লিগের আমরা সেমিফাইনাল পর্যন্ত ছিলাম এবং লিগও আমরা মোটামুটি লড়াইয়ে টিকে ছিলাম। কিন্তু আমার মনে হয় যে প্রবলেমটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে আমাদের টিম ডেপথের একটা বিশাল সমস্যা আছে, কারণ আমরা যখন দেখা গেছিল যে টিমের বিভিন্ন ইন্টারেস্ট যখন ওভারল্যাপ করতেছে যে আমি লিগের কোন ম্যাচ খেলাবো না, কি ইউসিএল এ কাকে নামাবো, তখন দেখা গেছে যে আমরা স্ট্রাগল করেছি এবং গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারের ইঞ্জুরির কারণে আমাদের, থ্যাংকস টু আওয়ার অ্যামেজিং ফিটনেস টিম, আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের অনুপস্থিতির কারণে আসলে আমরা কোনোটাই শেষ পর্যন্ত পুল অফ করতে পারিনি। এবং এরপরে আসলে কিছু হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে দুটি সিজনের মাঝখানে, আমি বলবো একদম হৃদয় বিদারক। কারণ আমি একটু আমার কথা বলি, একটু কনটেক্সটে একটু সময় নিয়ে বলি, I think you two are okay with that. আমার যেটা পার্সোনালি, আমি রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে সবচেয়ে বেশি জীবনে কষ্ট পাইছি হচ্ছে 2012 এ বায়ার্ন মিউনিখের এগেইনস্টে রিয়াল মাদ্রিদের টাইব্রেকারের হারটা দেখে। এন্ড আমার সেকেন্ড যেটা হচ্ছে জিদানের লেটারটা পড়ে, মানে একটা মানুষ, এই জিদান যে সেকেন্ড টাইম রিয়াল মাদ্রিদে আসা কোনো দরকার ছিল না, সে যে লেগেসি রেখে গেছে, তিনটা ইউসিএল খেলে লোকটা তিনটা ইউসিএল জিতছে, তাও সে জাস্ট তার টিমের প্রতি ভালোবাসা থেকে এই টিমটাকে সে চেয়েছিল টিমটাকে নিয়ে কিছু একটা করতে, কিন্তু তাকে সেই ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় নাই। আমরা যে প্রজেক্টের কথা বলি, জিদান তার মন মতো প্রজেক্ট পাবে না বলে সে টিম থেকে চলে গিয়েছে। রামোসের কন্ট্রাক্ট নিয়ে নাটক সিনেমা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত তাকে আমরা ধরে রাখতে চাইনি কিংবা পারিনি। এবং সবশেষে আমার কাছে, আমি মনে হয়, মানে আমি জানি না এটা আপনারা এগ্রি করবেন নাকি, যে আমার যেটা মনে হয় যে রামোসের থেকেও আমার কাছে দুঃখজনক লেগেছে ভারানের এক্সক্লুশনটা। কারণ একটা কি যে সবগুলা টিমেরই দেখবেন, ফ্যান যত বড় লোকই হোক, যাই হোক না কেন, মানে সব টিমের একটা ভালোবাসা থাকে যে হোমগ্রোন না হোক, মানে একদম একদম জিরো থেকে একটা প্লেয়ার গ্রো হয়ে তৈরি হচ্ছে টিমের জন্য, সেই ব্যাচটাকে যে পরিমাণ ওন করে, এই টিমের এই টাইমের প্লেয়ারের প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা থাকে। ভারানে কিন্তু আমাদের ক্যাপ্টেন ছিল, মানে কোটান কোট, ও কিন্তু আমাদের 2-3 বছর পরে ক্যাপ্টেন হওয়ার কথা। এই প্লেয়ারটাকে যখন আজকে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানরা যখন ওকে এমব্রেস করে নিল, ইট লিটারলি ব্রোক মাই হার্ট। মানে আমার কাছে মনে হয়েছে যে 10 বছর একটা প্লেয়ারকে আমরা তৈরি করার পর অন্য একজন সেই প্লেয়ারটাকে নিয়ে চলে গেল, এবং দে ক্যান রিয়েলাইজ দে হিজ ভ্যালু হোয়াট উই কুডেন্ট, মানে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হইতে পারে না। তো এগুলো আমার আবেগ ইমোশনের কথা, কিন্তু এর বাইরেও আমি আসলে গত সিজনে যেটা হচ্ছে স্কোয়াড ওয়াইজ আমাদের অনেক দুর্বলতা ছিল, এটা কোনো বলে রাখার, মানে এটা আসলে লুকানোর কোনো জিনিস না। আমাদের জিদানের দুর্বলতা ছিল নাকি না ছিল সেটা নিয়ে ডিসকাশন করতে চাই না। তো আমি আসলে একটু সিফাত ভাইকে দিয়ে শুরু করি। গত সিজনের রেস যদি আমি চিন্তা করি কিংবা কন্টেক্সটা চিন্তা করি, এই সিজনে ইন টার্মস অফ কোচিং অ্যান্ড ইন টার্মস অফ স্কোয়াড ডেপ, রিয়েল মাদ্রিদ কি আসলে আগাতে পারলো নাকি আরো কিছুটা পিছিয়ে গেছে? আপনার কি মনে হয় ওভারঅল?
তো যেহেতু তুমি জিদান দিয়ে শুরু করছো আর কি, বেসিক্যালি জিদানের লেটার এন্ড এভরিথিং রামোস ভারানে, তো জিদান তার লেটার স্পষ্ট হয় বলে গেছে যে দ্য ক্লাব ডাজেন্ট হ্যাভ ফেইথ ইন মি অর ইন মাই প্রজেক্ট, সো এইটা ফিল করে সে চলে গেছে। তো জিদান যখন ক্লাবের হাল ধরছিল, তো পোস্ট রোনালদো সিচুয়েশনে ক্লাবের ডিজাস্টারের পর জিদান আবার ব্যাক করলো যখন, তখনও কিন্তু আমরা ট্রানজিশন পিরিয়ডেই আছি। তো সেই ট্রানজিশন পিরিয়ড পার করার জন্য জিদান আসছিল, কিন্তু সে সেই ক্লাব তার উপর ফেইথ নেই, এই যেহেতু বলছে যে সে যে প্ল্যান করছিল সে প্ল্যান ক্লাব সাপোর্ট করে নাই এখন। কিন্তু আমরা সেই ঠিক আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে গেছি, কারণ আমাদের যে প্লেয়ারগুলা ছিল সেগুলাও কিন্তু রামোস ভারানে, আমাদের ডিফেন্সিভ লাইনের যে টপ টু প্লেয়ার্স তারাও কিন্তু চলে গেছে। এখন আবার আমাদের রিবিল্ডিং এর সময়, তো অ্যাঞ্চলোত্তি আসা মানে আমাদের কিন্তু প্রোগ্রেশন হয়নি অ্যাকচুয়ালি, উই আর ব্যাক টু জিরো, উই আর ব্যাক টু ইন ট্রানজিশন। আবার আমাদের টিম বিল্ড আপ করতে হবে, আমাদের প্লেয়ার আনতে হবে বা আমাদের প্লেয়ার ডেভেলপ করতে হবে। সো আই গেস এটাই।
আচ্ছা আসিফ, মানে সিফাত ভাই যেমনটা বললো যে আসলে আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে যেই জায়গা থেকে জিদান আমাদেরকে শুরু করেছিল মনে হচ্ছে ঠিক ওই জায়গাতে আমরা ঠিক ব্যাক করলাম, মানে হোয়াট ডু থিঙ্ক? আসলে একটা জিনিস যেটা হচ্ছে যে আমার কাছে খুব সারপ্রাইজিং যে জিন ব্যাপারটা লাগছিল যে যখন অ্যাঞ্চেলোত্তিকে হুট করে কোচ বানিয়ে দেওয়া হলো, কারণ অ্যাঞ্চেলোত্তি আমার মনে হয় যে কেউই গেস করে নাই যে অ্যাঞ্চেলোত্তি কোচ হয়ে যেতে পারে। আমরা শুনছিলাম অ্যালেগ্রির কথা, আমরা শুনছিলাম কন্তের কথা, এমনকি আমরা শুনছিলাম হচ্ছে পচেতিনো কোচ হইতে পারে রিয়াল মাদ্রিদের, কিন্তু হুট করে আসলে এভারটনের কোচ, যিনি এভারটনের টিমটা নিয়েও বেশ স্ট্রাগল করছিল গত কয়েক, মানে গত সিজন এবং এর আগের সিজনগুলো, তো সে খুব একটা ভালো কোচিং করাতে পারে নাই। কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে ওর সাথে আমাদের খুব সুইট কিছু মেমোরি আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা গাইজা মানে খুবই ওকে দেখলে সবার খুব ভাল লাগে, মানে হি ইজ আ গুড টু হ্যাভ আ গাই আর কি। তো রিয়াল মাদ্রিদের যেমন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা কিন্তু কিছু প্লেয়ারকে একদম ডেড উড বানায় ফেলছিলাম যে এদের কোনো ভবিষ্যৎ নাই, প্লেয়ার্স লাইক ইসকো, মার্সেলো অর ইভেন বেল, মানে উই অলমোস্ট রোট দেয়ার এপিটাফ, মানে যে তারা রিয়াল মাদ্রিদের তাদের হিস্ট্রি শেষ। আবার এখন দেখা যাচ্ছে যে অ্যাঞ্চেলোত্তি কাইন্ড অফ তাদেরকে এসে আবার রিসারেক্ট করতেছে রিয়াল মাদ্রিদের জন্য। সো আবার অন দি আদার হ্যান্ড অ্যাঞ্চেলোত্তি হ্যাজ আ বাঞ্চ অফ ইয়াং প্লেয়ার্স লাইক আমাদের ব্রাজিলিয়ান কিট থেকে শুরু করে আমাদের ক্যাস্টিয়া থেকে কিছু প্লেয়ারকে প্রমোট করা হয়েছে। সো বাট গ্যাপটা আছে মাঝখানের প্লেয়ারগুলো যাদেরকে অ্যাকচুয়ালি ব্রিজিংটা করার কথা। সো ওভারঅল আসিফের কাছে আমি জানতে যাব যে অ্যাঞ্চেলোত্তি হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে অ্যাঞ্চেলোত্তি কি আদৌ কোনো প্ল্যান নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ, অর ডাজ হি হ্যাভ এনি প্রজেক্ট, অর তোমার কাছে জাস্ট মনে হইতেছে যে একটা স্কেপগোট করার জন্য অ্যাঞ্চেলোত্তিকে ডেকে আনা হয়েছে?
আমার কাছে এটা মনে হচ্ছে যে ইন্টারিম কাকে আর কি বেস্ট ফিট করান যেত, লাইক জিদানের পরে কাকে আনলে হয়তো বা কিছুটা ড্যামেজ কন্ট্রোল করা যায়, যেটা আসলে অ্যাঞ্চেলোত্তির চেয়ে বেস্ট ফিট কেউ নাই যে আমাদের আসলে লাডেসিমার পিছনে ছিল। সো এই এই কারণে আর অ্যাঞ্চেলোত্তি যেটা বললেন এভারটনের রানটা খুবই বাজে যাচ্ছিল, তো তো অ্যাঞ্চেলোত্তিও হচ্ছে এভারটন থেকে আসলে বের হওয়ার একটা চেষ্টায় ছিল, তো সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ নিড একটা কোচ, সো দুয়ে দুয়ে চার মিলে গেছে, সো এটা একটা হইতে পারে। আর অ্যাঞ্চেলোত্তির প্রজেক্ট কি আছে বলতে, আমরা শুধু মানে জিদানও আসলে ইসকোর ফিটনেস এর ইস্যুর জন্য ইসকোকে আসলে রাইট অফ করে দিয়েছে, আমরাও ভাবছি আসলে ইসকোর আর হি ইজ নেভার কামিং ব্যাক, কিন্তু সেখান থেকে ইসকো আসলে ফিটনেস নিয়ে কাজ করছে, কিন্তু আসলে ফর্ম ওয়াইজ কতটা কি করবে। দেন এগেন বেইল হ্যাড এ লাইক ডিসেন্ট ইনাফ সিজন লাস্ট সিজনে, তো ওকেও আসলে ব্যাক করাইছে, আর মার্সেলোকে এখন মার্সেলো ইজ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার, সো ওইখানে ইয়ে হয়ে গেছে মানে ফিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই এই কয়েকটা বাঞ্চ অফ প্লেয়ারের নিয়ে আসলে আমরা লাডেসিমার যে রানটা ছিল, তো এইখানে আসলে অ্যাঞ্চেলোত্তিও তার ওল্ড বয়েজদের ইয়ে করছে মানে ব্যাক করছে, সেই ক্ষেত্রে ও যে এখন যে আগের ব্যাচটার সাথে যে নতুন ব্যাচটার যে একটা মানে কম্বিনেশনটা আসলে কি হবে সেটা আসলে সিজনটা শুরু হলেই বোঝা যাবে আসলে। কারণ প্রি সিজনের ম্যাচ দেখে আসলে ওইভাবে মানে আন্দাজ করা যায় না আসলে গেম প্ল্যান কি হইতে পারে। তারপর আবার কিছু রুমার ঘুরতেছে আমাদের প্লেয়ার আরো কিছু সেল হইতে পারে, হয়তো বা কিছু কিনতে পারি। তো আসলে এগুলা সবকিছু সাম আপ হইলে আসলে ওর ইয়াটা আপাতত একটা ভালো শুরু দিকে আসলে সে যাবে, লাইক দুই তিনটা ভালো জয় কোনো মতে আর কি, মানে এই ইনিশিয়াল পিরিয়ডটা যদি পার করতে পারে হি ক্যান মেক হিজ ইয়ার কাউন্ট।
আমার কাছে যেটা মনে হয় যে ইনিশিয়াল মানে লাইক ইনিশিয়াল রিয়াল মাদ্রিদ রাদার ইনিশিয়ালি আমরা একটু সেফ, কারণ আসলে প্রথম ম্যাচগুলো খুব, যদিও সবগুলো অ্যাওয়ে ম্যাচ, প্রথম তিনটে অ্যাওয়ে ম্যাচ, বাট খুব কঠিন ম্যাচ তা না। রাদার আমার মনে হয় যে আমরা কঠিন পরীক্ষায় পড়ে যাই যখন অ্যাকচুয়ালি সিজনের ডিসাইডিং মোমেন্টগুলো চলে আসে। মানে গত সিজনে আসলে রিয়াল মাদ্রিদ খুবই মানে ওই লিগের ম্যাচ বড় ম্যাচগুলো কিন্তু খুবই ভালো খেলছে। আমরা বার্সেলোনাকে দুইটাই হচ্ছে হারাইছি ইয়েতে এল ক্লাসিকোতে, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টও একটা ম্যাচ জিতছি একটা ড্র করছি। বাট দেখা গেছে যে কিছু কিছু টিমের সাথে আমাদের আবার ওই যে পচাশা মুখে পা কাটার মতো হয়ে গেছে। এর মধ্যে এর মধ্যে একটা টিম কিন্তু হচ্ছে দেপোর্তিভো আলাভেস, এর মধ্যে যে আমরা কিন্তু ফার্স্ট লেগটা হারছিলাম ওদের কাছে গত সিজনে। সো এইটা একটা জিনিস যে আমাদের, আমি আসলে এটা নিয়ে একটু টেনশন আছি যে কি হয় প্রথম দিকে, কারণ বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারও কিন্তু নাই অ্যাভেলেবল, লাইক বেনজেমা কোনো প্রিসিজন এক মিনিটও পায় নাই, দেন হচ্ছে ভালভার্দে হচ্ছে তার ইন্টারন্যাশনাল ডিউটি শেষ করে আসছে। সো এই প্রবলেমগুলো আছে, বাট আমার আমি পার্সোনালি একটু কনসার্ন এই ব্যাপারটা নিয়ে যে আমি যেটা কোশ্চেন মানে আমার যেটা মাথায় ছিল যে আমরা অ্যাকচুয়ালি ডিগ্রেড করছি না, আমরা আসলে আপগ্রেড করছি টিমটাকে। আমার কাছে মনে হয় মানে ইন অল সেক্টরস আমাদের টিমটা আরো কয়েক স্টেপ পিছায় গেছে, লাইক গত সিজনে গত সিজনের ক্রুস মদ্রিচের সাথে এই সিজনে ক্রুস মদ্রিচকে যদি আপনি কম্পেয়ার করেন, ওরা ডেফিনেটলি আগের সিজনে খেলা হয়তো দিতে পারবে না। আপনি ইসকো যদি চিন্তা করেন যে ইসকোর উপর লাস্ট ইয়ার আমরা সামহাও রিলাই না করে খেলতে পারছি, বাট এই সিজনে আমাদের রিলাই করতে হচ্ছে, কোনো উপায় নেই। ইসকো হচ্ছে ওয়ান অফ আওয়ার টপ গানস, মানে যাকে হয়তো আমাদেরকে ইউজ ইউটিলাইজ করতে হবে ইন সাম ম্যাচেস। দেন হচ্ছে ক্যাসেমিরো, মানে উই নো অল নো অ্যাবাউট ক্যাসেমিরো, মানে হি ইজ গুড অ্যাট হিজ ওয়ার্ক, বাট অ্যাকচুয়ালি আমরা যখন এক্সিলেন্সের কথা চিন্তা করি যে একটা টিম কতটা ভালো খেলতে পারবে কিংবা কতটা ডিফেন্স মেক করবে, তখন আসলে অনেক প্রবলেম হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা আসলে এইসব ডিসকাশনে ঢুকবো আস্তে আস্তে। তো আমি আসলে শুরু করতে চাই হচ্ছে আমাদের ডিফেন্স লাইন দিয়ে, একটু সিফাত ভাইয়ের কাছে চলে আসবো যে ডিফেন্স লাইনে যেটা হচ্ছে যে সবচেয়ে বড় মানে প্রায় গত ছয় বছরে ডিফেন্স আমাদের প্লেয়ার ভেঙে আমরা আজকে নতুন, মানে একজনও নাই, একজন থাকলেও বলতাম যে আসলে পুরনো একটা প্লেয়ার আছে, কিন্তু আসলে লিটারালি এখন একজনও নাই প্লেয়ার। আমাদের রাইট ব্যাক লেফট ব্যাক কম্পারেটিভলি অনেক অপশন, রাইট ব্যাকে অদ্রিজ সরি কারভাহাল অদ্রিজ এবং লুকাস ভাসকেজ আছে, লেফট ব্যাকে মার্সেলো, তারপর হচ্ছে মিগুয়েল এবং মেন্ডি আছে, কিন্তু সেন্ট্রাল ব্যাকে খুব একটা প্লেয়ার আমরা আসলে ওইভাবে নাই। সো ওভারঅল মানে সিফাত ভাই যে লাইক কি মনে হয় যে আসলে আনচেলত্তি কোন টপ মানে ব্যাক ফোর হইতেছে সেই সিজনের জন্য পিক করতে পারে, এবং আসলে কাকে এই মুহূর্তে ঠিক রিলাই করা উচিত এই চারটা পজিশনে, গিভেন দ্যাট উই হ্যাভ নো রামোস এন্ড ভারান?
তো একটা ক্লাবে লাইক 19 ইয়ার্স দুইটা সেন্ট্রাল ব্যাক পেয়ার কনস্ট্যান্টলি খেলতেছে, হঠাৎ করে যদি এই দুইজনের পেয়ারে দুইজনকেই সেল করে দেওয়া হয় তাহলে কিন্তু অন্য যে কোনো কোচেরই যদি কোচ চেঞ্জ হয় তাহলে কিন্তু খুব ঝামেলার একটা ইস্যু যে পারফেক্টলি সিবি ডু সিলেক্ট করা। তারপর যদি তুমি রাইট ব্যাকের কথাগুলো বললা যে রাইট ব্যাক লেফট ব্যাকে আমাদের অনেক অপশন, অ্যাকচুয়ালি কিন্তু অপশন নাই, বিকজ তুমি যদি রাইট ব্যাকে দেখো ইয়া কারভাল ইনজুরড, অ্যাবাউট টু টু থ্রি মান্থসের জন্য ইনজুরড, ভাসকেজ ইজ নট এ রাইট ব্যাক, ইজ এ রাইট উইঙ্গার, ইজ এ কনভার্ট, তাকে জোর করে রাইট ব্যাকে খেলানো হয়,
মেকশিপ বানানো হয়েছে।
হ্যাঁ মেকশিপ বানানো হয়েছে জিদানের সময়, তো জিদানের সময় বানানো হয়েছে, আনচলত্তির জন্য সে রাইট ব্যাক হিসেবে কতটা ফ্রুটফুল হবে সেটা কিন্তু কোশ্চেনেবল, কারণ জিদান আর আনচলত্তির ট্যাকটিক্স সেম না এবং কি সিস্টেমে খেলাবে সেটাও শিওর না, কারণ জিদান সিজনে অনেক সময়ই রাইট উইং ব্যাক হিসেবে ভাসকেজকে খেলাইছে, সেক্ষেত্রে তখন তিনটা সিবি খেলাইছে দেখে ভাসকেজের ডিফেন্সিভ ওয়ার্ক রেট অত বেশিও করতে হয় নাই। সো বেসিক্যালি আমাদের রাইট ব্যাক অড্রিও জলা, এবং অড্রিও জলা এ পর্যন্ত মাদ্রিদের জার্সি গায়ে সেরকম উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স আমরা হয়তো দেখিনি। হ্যাঁ, কিছু কিছু ম্যাচে ভালো খেলছে অ্যাটাকিং সাইড দিয়ে, ডিফেন্সিভে সে অনেকটাই শেকি। লেফট ব্যাকের অলরেডি মেন্ডি মার্সেলো দুইজনই ইনজুর্ড, তো লেফট ব্যাক মিগুয়েলই লেফট ব্যাকে প্রিফারেবল মনে হয়। কিন্তু যদি আলাবাকে, আজকে রুমার দেখা যাইতেছে যে আলাবাকে লেফট ব্যাক খেলাবে, তো আলাবাকেও লেফট ব্যাক হিসেবে ইউজ করতে পারে। সেক্ষেত্রে দেখা গেল আমাদের সেন্টার ব্যাক অপশন তিনটা, মিলিশাও, নাচো আর ভায়েও। তো ভায়েওর উপর কনফিডেন্স আমরা মাদ্রিদ ফ্যানরা কোনো কালে করতে পারবো নাকি, এটা আসলে ভায়োর 3-4 ম্যাচ খেলায় তারপর যদি ভালো পারফর্ম করে সেটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, যে ভাইয়া যেটা বলছেন যে মিলিশাও এর লাস্ট সিজনের পারফরমেন্স, যে লাস্ট সিজনে সে অনেকটা লিডারশিপ কোয়ালিটি দেখাইছে, কিন্তু সে ডিফেন্সিভও সলিড ছিল এবং কিছু ইম্পর্টেন্ট হেডিং গোল যেগুলো আমরা রামোসের কাছে দেখতাম, সে হেডিং গোলগুলো কিন্তু দেখাইছে মিলিশাও। কিন্তু সেটা কিন্তু কয়েক ম্যাচ, রামোস কিন্তু যুগ বছরের পর বছর করে দেখাইছে। তো মিলিশাও ওই কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে কিনা এটা কিন্তু কোশ্চেনেবল। তারপর যেটা মনে হয় যে যদি আলাবাকে আনচলতি, মানে আলাবার উপর ডিপেন্ড করতেছে এটা, আনচলতি আলাবাকে লেফট ব্যাক হিসেবে খেলাবে, সেন্টার ব্যাক হিসেবে খেলাবে, না দুই অপশনের জন্যই রাখবে। তো যদি আলাবাকে লেফট ব্যাক হিসেবে খেলায় তাহলে নাচো আর মিলিশাও আমাদের পেয়ার সম্ভবত ফার্স্ট 11-এর পেয়ার হিসেবে ইউজ হবে, আর যদি আলাবাকে সেন্টার ব্যাক হিসেবে খেলায় তাহলে নাচো, না সরি, মিলিটাও আর আলাবাকে সম্ভবত সেন্টার ব্যাক হিসেবে চালাবে। তো আমার কাছে এটাই মনে হয়।
আর যদি ধরেন এই সিজনে আমাদের গিভ, আমাদের মানে যে রিসোর্স আছে এর মধ্যে যদি আমরা চিন্তা করি, আপনার মতে বেস্ট মানে আপনি জাস্ট পিক ফোর, যে এই চারজনকে আপনি হয়তো মনে করেন যে অ্যাঞ্জেলি তো পিক করতে পারে,
আমার যদি পিক করতে হয় তাহলে আমি এলবি তে মিগেল রে খেলাবো, এলবি মিগেল। তুমি কি ফিটের হিসাব করতেছো না আনফিটের হিসাব?
এভরিথিং মানে সবকিছু মিলে
ইনজুরি হিসাব করলে তাহলে আমি ব্যাক ফাইভ ইউজ করতে চাই, লাইক মিগেল 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 কে লেফট উইং ব্যাক, দেন মেন্ডি মেন্ডি সরি মিগেল কে লেফট উইং ব্যাক, তারপরে মেন্ডি, মেন্ডি কে যদি সিভি শিফট করো তুমি, হ্যাঁ তাহলে মেন্ডি আলাবা এন্ড মিলিশাও এন্ড ওই সাইডে কারভাল।
আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে লাইক মিলিশাও এন্ড আলাবার খেলার সম্ভাবনা অনেক বেশি এবার এবার, মানে আই এম নট শিওর যে অ্যাকচুয়ালি নাচের উপর অ্যাঞ্চেলোত্তি কতটা রিলাই করে। আর সেদিক থেকে আমাকে যদি বলেন যে গিভেন দ্য রিসোর্সেস উই হ্যাভ, আমার মতে রাইট ব্যাক কারভাহাল, অ্যাকচুয়ালি উই ডোন্ট নো অ্যাবাউট কারভাহাল, যে কারভাহাল
গিভেন দ্যাট হি ইজ ফিট,
গিভেন দ্যাট হি ইজ ফিট হয়তো কারভাহাল খেলতে পারে, বাট না খেললে আমাদের আসলে খুব একজন কনভার্টেড রাইট ব্যাকের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে, সেটা হচ্ছে ভাস্কেজ। এবং লেফট ব্যাক হিসেবে আমার চয়েস এখন পর্যন্ত মেন্ডি, কারণ মেন্ডির স্পেশালাইজ মানে স্পেশালিস্ট লেফট ব্যাক যেহেতু, বাট মিগুয়েলকে মানে ইউজ করতে দেখলে হয়তো বেশ ভালো লাগবে, এবং উই অল মানে আমরা সবাই আসলে চাই মিগুয়েল ফ্লারিশ করুক এই পজিশনটা থেকে। সো আর আমার গোলকিপিং আমি মিস করে গেছি, গোলকিপিং হচ্ছে কর্তোয়া ইজ ওয়ান অফ আওয়ার ট্রাস্টেড রিসোর্সেস, আসলে যার উপর খুব কম কিছু প্লেয়ারের উপর আমরা ট্রাস্ট করতে পারি, হি ইজ ওয়ান অফ দেম। সো ডেফিনেটলি কর্তোয়া তো অবশ্যই আমাদের একটা ভরসার জায়গা, বাট ইন্টারেস্টিংলি লুনিন ইজ প্লেইং ওয়েল, সে প্রিসিজনে তার খেলা আমার কাছে ভালো লাগছে। সো অ্যাটলিস্ট সিডিআর এর ম্যাচ গুলাতে হয়তো তাকে আমরা বেশ ভালো চান্স দেওয়া উচিত, এবং ইভেন লিগের দু একটা ম্যাচে হয়তো তাকে খেলানো যেতে পারে যদি কোনো কারণ হয়, বাট এটা ভেরি আনলাইকলি টু হ্যাপেন এন্ড গিভেন দ্যাট অ্যাঞ্চেলোত্তি হচ্ছে কোচ যে হচ্ছে সবসময় একটা ক্লোজ ইলেভেন নিয়ে খেলতে ভালোবাসে। আচ্ছা আসিফ, মানে আমরা ডিফেন্স নিয়ে একটু কথাবার্তা বললাম, মিডফিল্ডে আমার মনে হয় মানে এবার সবাই ডিফেন্স নিয়ে কথা বলতেছে, অ্যাটাকের প্রবলেম নিয়ে কথা বলতেছে, আমি পার্সোনালি মিডফিল্ডে অনেক কনসার্ন, ট্রাস্ট মি, মানে মিডফিল্ডে একজন প্লেয়ারের উপর আমরা এবার খুব ফ্রিকোয়েন্টলি রিলাই করতে পারি, আমার কাছে মনে হয় প্লেয়ার আছে একজন, এবং এমনকি যার উপর আমাদের রিলাই করা উচিত না সেটা হচ্ছে ভালভার্দে। কারণটা বলতেছি, কারণটা হচ্ছে আমি যেটা বললাম যে মদ্রিজ এন্ড ক্রুজ, মদ্রিজের এতদিনে এমএলএস এ খেলার কথা, কিংবা হচ্ছে অ্যাটলিস্ট মানে মদ্রিচের মতো লোকজন এখন কোচ হয়ে যাচ্ছে বিভিন্ন টিমের, তো ওকে আমরা আসলে যতটা পারে আমরা যতটা শুষে নেওয়ার আমরা চেষ্টা করতেছি তাকে নিতে,
এন্ড
হিজ পারফর্মিং, সেটাও ট্রু। সো মদ্রিচের ব্যাপারে আসলে ওই ধরনের এক্সপেকটেশন আমরা নাও রাখতে পারি। ক্রুজ কিন্তু বেশ বড় মানে একটা বেশ জটিল একটা ইঞ্জুরিতে পড়ছে, এটা আসলে কি বলে এটা অ্যাথলেট যারা অ্যাথলেট তাদের জন্য একটা বেশ ক্রিটিক্যাল একটা ইঞ্জুরি, তো ক্রুজ আসলে থ্রু আউট দ্য সিজন কতটুকু সার্ভিস দিতে পারবে সেটা আসলে খুবই একটা কনসার্নিং ইস্যু। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে ভালভার্দে আমাদের একমাত্র রিলাই করার মতো পার্সন, মানে আজকে আমি চিন্তা করতেছিলাম যে ভালভার্দে কি আজকে খেলাবে নাকি, তখন মনে হলো যে সে অ্যাকচুয়ালি খুব পরবর্তীতে টিমে এসে জয়েন করছে এবং সে একটা ইন্টারন্যাশনাল ডিউটি ছিল। সো লাইক ওই যে একটা মিম আছে না যে কেয়ারফুল হি ইজ আ হিরো, আমাদের অবস্থা হচ্ছে এরকম, মানে ওর ব্যাপারে আমাদের এখন সবচেয়ে বেশি কেয়ারফুল হতে হবে। তো এভরিথিং মানে আসিফ, মানে কি মনে হয় যে আজকের ম্যাচের জন্য কি হইতে পারে? যেমন আমার কাছে একটা জিনিস আমি জাস্ট একটু ফ্যাক্ট বলে নিই যে আজকে আলাভেস মনে হচ্ছে খুব প্রেস করে খেলবে, কারণ সিজনের প্রথম ম্যাচ, সবগুলো ফ্রেশ লেগস আছে তাদের, তারপর কারো কোনো ইন্টারন্যাশনাল ডিউটি ছিল না, তো সবকিছু মিলে মনে হয় যে আমাদের যে রিসোর্স আছে আসিফ আজকের ম্যাচ এবং ওভারঅল সিজনে আসলে মিডফিল্ডটা তুমি কিভাবে দেখতে চাও?
মিডফিল্ড মনে করেন ভাই, গতবার আমাদের ডিফেন্সে আসলে রামোস একটা বিগ পোর্শন খেলতে পারে না ইনজুরির কারণে, ভারানো কিছুটা লাস্টের দিকে খেলতে পারে নাই, সো ইনজুরি মানে ডিফেন্স ইনজুরি স্কেয়ার ছিল ডিফেন্স। তো আমাদের যে গত সিজনে একটা বিষয় নিয়ে আমরা বলছি যে আমাদের মিডফিল্ড ইজ পারফর্মিং সো ওয়েল, জাস্ট আমাদের অ্যাটাকাররা খারাপ, এই জন্য কনভার্ট করতে পারতেছে না। সো এই সিজনে আমার যেটা মনে হয় যে মিডফিল্ডার গত সিজনের মতো সাপ্লাই দিতে পারবে না, কারণ আলটিমেটলি ক্রুজ আর মদ্রিচের বয়স তো আসলে বেশ হয়েছে, মানে মদ্রিচের থেকে এখন লাইক মানে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন, লাইক মদ্রিচ খারাপ খেললো একদিন ওরে ক্রুসিফাই করার আমাদের কোনো মানে উচিতই না, মানে মানে মদ্রিচ থেকে মদ্রিচ আর আমাদের কত কিছু দিবে এরকম একটা বিষয়। আর যেটা বললেন ভালভার্দে, এমন একটা প্লেয়ার 22-23 বছর বয়স, তো তার কাছে যদি আমরা পুরো মানে আমাদের মিডফিল্ডের দায়িত্বই দিয়ে দেই তো সে ফেল করতেই পারে, খুবই স্বাভাবিক, সে কয় সিজন 2 সিজন ধরে খেলছে, তো তার উপর আমরা যদি রিলাই করা বলি না তুমি খেলতে পারলো না হ্যান তেন, তো আমাদের এই এই সিজনে তো মানে বেঞ্চে আসলে প্লেয়ার ডেপথ নাই। মিডফিল্ডের কথা চিন্তা করলে আরো এরপরে আমাদের ওডেগার্ড নিয়ে আসলে আমাদের রুমার চলতেছে যে হি মাইট লিভ, সো আমাদের বেঞ্চে আসলে কিছুই থাকে না, তো সেই ক্ষেত্রে যখন সামন লাইক স্কোর উপর ভরসা করতে হয় কারণ আমাদের কেউ নাই, এমন একটা অবস্থা যে আমাদের মেইন স্কোয়াডের যে কয়েকজন আছে তার থেকে যদি আমরা সাপ করতেও চাই তাহলে আমাদের হচ্ছে ক্যাস্টিয়া থেকে প্লেয়ার ডাকতে হবে। তো মিডফিল্ডটা এত থিন, এত ন্যারো স্কোয়াড নিয়ে আসলে সিজনে আমাদের ফিটনেস কোচ বা সবকিছু গতবারের কথা বা এর আগের সিজনগুলো বাদই দিলাম, এবার এটা সবচেয়ে ভালো যদি হয় তারপরে ইনজুরি হতেই পারে, এটা ফুটবল খেলা ইনজুরি হইতেছে, সো তখন এই সাথে আমাদের আসলে ইয়াটা কি দাঁড়াইলো, এক সময় দেখা যাবে আমার আরিবাস ব্লাঙ্কো এদের এসে নামা দিতে হইতেছে, কিছু করার নেই কারণ আমাদের প্লেয়ার ইনজুর। তো এই জিনিসটা কিন্তু
গত সিজনেও দেখা লাগছে আমাদের,
এক্স্যাক্টলি, তো গত সিজনে মানে ক্রুজ মডরিচের আরেকটু হয়তোবা দেওয়ার বেশি ছিল, এবারেও দিবে 100%, বাট যদি না দিতে পারে সেই ক্ষেত্রে ইনজুরড হলো, এরকম কিছু সিচুয়েশনে আমাদের ওদের উপর রিলাই করা লাগতেছে, এবং সিমিলারলি ভালভার্দের মতো ওদের উপর আমরা প্রেসারাইজ করতে পারি না যে তোমরা কেন খারাপ খেললে অর সামথিং। আমাদের আরেকটা যেটা হয়তোবা মিডফিল্ডে এই জিনিসটা ট্রাই করা যেতে পারে আলাবা এজ এ সিডিএম, এই জিনিসটা হইতেছে যে আলাবা মানে অনেক ভার্সেটাইল একটা প্লেয়ার, তো তার পজিশন গুলো চেঞ্জ করে আর বেন্ডিরে যদি মেকশিপ সিবি বানানো যায় অনেক কিছু, মানে স্কোয়াড আসলে খুবই টাইট, এই টাইট স্কোয়াড নিয়ে আসলে অত কিছু আসলে করারও নাই। তার উপর মিডফিল্ডে তো আলাবার যদি একটা স্লটিং হইতে পারে সেটা একটা ডাইমেনশন অ্যাড করতে পারে, আলাবা এজ এ সিডিএম ইজ এ গ্রেট প্লেয়ার। আর এছাড়া তো তেমন আসলে এবার আসলে রিয়াল মাদ্রিদের কোনো গোলকিপিং ছাড়া কোনো আর সামনে বেনজেমার একা ছাড়া কোনো কিছু নিয়ে আসলে রিলাই করতে মানে অনেক মানে একটা দুঃসাধ্য ব্যাপার আসলে।
আমি একটু বলি মিডফিল্ডের ক্ষেত্রে আমার কাছে যেটা মানে আমি বলি মানে লাইক ফিটনেসের কথা বাদ দাও, মানে আমাদের তো আমার সময় দাবি করি যে মদ্রিচ ইসকো সরি মদ্রিচ ক্রুজ অ্যান্ড ক্যাসেমিরো হচ্ছে দ্য বেস্ট ড্রাইভার, এন্ড আনডাউটেডলি এটা আমি আসলে নিজেও বিশ্বাস করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের যা বয়স হয়েছে এন্ড মানে যেই ফিটনেসের আমাদের অবস্থা, মানে আমরা কিন্তু এই ট্রায়ালটা চেলসির এগেনস্টে 2টা ম্যাচে খেলাইছি, বাট স্টিল তারা কিন্তু মানে টোটালি আউটলাস্ট হয়েছে চেলসির মিডফিল্ডের কাছে, মানে এটা আসলে অস্বীকার করার কিছু নাই। কারণটা হচ্ছে লা লিগাতে এই ট্রায়ারটা স্টিল অনেক কিছু ডেলিভার করতে পারবে, বাট এখন ওয়ার্ল্ডে আসলে যে লেভেলের ফিজিক্যাল ইন্টেন্সিটি নিয়ে খেলা হয়, মানে এই ইন্টেন্সিটির সাথে ক্যাচ আপ মানে জাস্ট ওইটাকে ক্যাচ করার মতো অবস্থা আসলে এই ট্রায়ারও নাই, এটা সত্যি কথা বলতে গেলে। এবং আমার কাছে এটাই সবচেয়ে ভয় লাগতেছে যে রিয়াল মাদ্রিদের গত সিজন আমরা যেটা দেখছি যে ক্রস ক্রস খেলছে অনেক বেশি, এটার অন্যতম একটা রিজন হচ্ছে আমরা লো ব্লক টিম পাইলে একদম শেষ, মানে একটা বল যে সামনে বেরোবে এই এই ইয়েটা কিন্তু নাই। মানে আসিফের আমি এই কথাটার সাথে ডিসএগ্রি করবো যে আমাদের মিডফিল্ড অসাধারণ খেলছে, আই ডোন্ট থিঙ্ক আমাদের মিডফিল্ড অনেক অসাধারণ খেলছে, কারণ একটা ক্রি বল হচ্ছে বের করবে ডি বক্স পর্যন্ত কিংবা একটা প্লেয়ারে খুঁজে বের করে তাকে থ্রু দিবে, এরকম প্লেয়ারের অভাব কিন্তু অনেক বেশি ছিল। এবং ইসকোকে রিসারেক্ট করার অন্যতম রিজন হচ্ছে এটা, কারণ আমাদের আসলে প্রেস রেজিস্টিং কিংবা বল হোল্ড করে খেলতে পারে এই টাইপের প্লেয়ারের এখন কিন্তু অভাব আছে মিডফিল্ডে। সো মেবি আনচেলোত্তি এই জন্য চিন্তা করতেছে ওই জিনিসটা। অ্যান্ড ক্যাসিমিরোকে যত যাই বলে আমাদের ক্যাসিমিরো সবচেয়ে বড় স্ট্রেংথটা হচ্ছে ওর ফিটনেস আনবিলিভেবলি গুড, মানে ও এত ইন্টেন্স ওয়েতে ম্যাচ খেলে, স্টিল দেখা যায় যে খুব বড় ধরনের ইঞ্জুরিতে খুব একটা পরে না, ইভেন 70-80 মিনিটসের পর যে স্টাম্বল করতেছে এটাও হয় না ওর। ওর এমনিতে নার্ভাসনেসের সমস্যা আছে, বল পায় পেলে তার হাত পা কাঁপে, এটা অন্য সমস্যা, কিন্তু
এটা বল পজিশনালে আর কি, পজিশনাল গেম খেলতে গেলে আর কি ক্যাসিমিরোর উপর আমাদের ভরসা অনেকটাই থাকে না।
তো এটা
অন্য যাই হোক, ক্যাসিমিরোর এখন 28, সো হি ক্যান ইমপ্রুভ এখনো, তো এখন আশা করা যায়। বাট কথা হচ্ছে ওর যে
পার্টনার কি মানে এট এই অবস্থায় এসে খুব একটা যে ইমপ্রুভ হবে,
ক্যাসিমিরো জোট কি করুক ভাই, তার যে ট্রায়ো পার্টনার আছে দুইজনের আসলে আর মানে কি দেওয়ার আছে মাদ্রিদ, মানে আর কত এরকম একটা বিষয় হয়ে গেছে। আর যেটা বললেন নিশ্চয় ভাই সেটা
100, আর যা পাবো আমরা সেটাই কিন্তু বোনাস বেসিক্যালি।
আর যেটা বললেন যে আসলে ফাস্ট পেস ফুটবলের সাথে এই মিডফিল্ড কতটা ফিট ইন করে, এটা আসলে একটা কনসার্নের বিষয়, এবং এই কনসার্নের কথা চিন্তা করে আমাদের কয়েকটা সাইনিং করা উচিত ছিল, যেটা আসলে আমরা করি না, আমরা কিছুই সাইনিং করি না আর কি।
এবং এই কনসার্নটা কিন্তু সবার আগে রেজ করেছিল জিদান, জিদান যদি জিদান কিন্তু খুবই লো ডিমান্ডিং একটা কোচ, লোকটা কিচ্ছু চায় না, মানে এত এই লেভেলের একটা ভালো একজন মানুষ, কিন্তু সে এসে জাস্ট একটা প্লেয়ারকে 4 বছর চাইছে, সেটা হচ্ছে পগবা। এন্ড আমরা এটা কেয়ারই করি নাই যে তারে আসলে দরকার, আমরা এই যে আমাদের বেস্ট ড্রাইভার যে ইয়েটাতে ছিলাম ফ্যান্টাসিটাতে ছিলাম এটা থেকে আমরা বের হইতে পারি না। এবং পগবা ইজ অ্যাকচুয়ালি ডেলিভারিং, আজকে খেলাম ইউনাইটেড, আপনারা দেখছেন নাকি আমি জানি না, বাট মানে হি ইজ অ্যান অ্যামেজিং
প্লেয়ার। ভাই আমাদের কাছে হয়তোবা চান্স ছিল যে আমাদের এই টায়ারটাকে আরো সাস্টেইনেবল বানানো পগবাকে ইয়া করে, সেটা আসলে আরো আমরা চান্সটা মিস করছি, এবং আজকেও 4টা অ্যাসিস্ট করছে যেটা আসলে আনবিলিভেবল, মানে এইভাবে ডেলিভার করা।
এবং আমি জাস্ট আর একটু ছোট করে অ্যাড করি এইখানে, আমি অবশ্য আমি একটু এইটার দায় কিছুটা জিদানকেও দিব, আমাদের অ্যাকচুয়ালি যদি এখন আমরা কিন্তু এই যে ব্রিজটার কথা বলছিলাম যে মিড লেভেলে কিছু প্লেয়ারের আমার দরকার ছিল, আমরা কিন্তু মিডফিল্ডার এমন দুজন প্লেয়ারকে বের করে দিয়েছি, একটা হচ্ছে কোভাসিচ আর একটা হচ্ছে লরেন্তে। মানে থিঙ্ক জাস্ট থিঙ্ক যে কোভাসিচ আর লরেন্তে যদি এখন রিয়াল মাদ্রিদে থাকতো তাহলে হয়তো আমরা অনেক বেশি নির্ভর থাকতাম, আমরা এই ডিসকাশন গুলো হয়তো আমাদের করা লাগতো না। দুজনই ফিজিক্যালি স্ট্রং, দুজনই টেকনিক্যালি স্ট্রং সবকিছু, এবং দুজনই বিল্ট ইন রিয়াল মাদ্রিদ, মানে রিয়াল মাদ্রিদ ডেভেলপ দুইটা প্লেয়ার। সো
এবং দুজনই কিন্তু গেছে প্লেইং টাইমের ইস্যুর কারণেই, তো ওই পগবা আসার পরেও কিন্তু প্লেইং টাইম ইস্যুই হতো
না, এটা হলো জিদানের
ক্ষেত্রে চিন্তা করতে হবে
না, আমি আমি বললাম ভাই না 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 এটা জিদানের ক্ষেত্রে হতো না, এবং আমি আসলে বললাম তো কিছুটা দায় আমি জিদানকেও এটা দিব যে আসলে জিদান এখানে একটু ম্যানেজমেন্টের হয়তো তার একটু ঘাটতি ছিল, আমি জানি না সবাই এগ্রি করবে নাকি। আচ্ছা সো জাস্ট লাস্ট এর আমাদের সবচেয়ে
আর একটা হলো আমাদের ব্ল্যাঙ্কো নিয়ে কথা বলা হয় না আর কি, তো ভাই আমাদের মনে করাই দিছে যে ব্ল্যাঙ্কোর কথা, তো এই সিজনে আই গেস ব্ল্যাঙ্কোকে আরো মনে হয় দেখা যাবে, যদি না আনচেলোত্তির ইসকোকে রিসারেক্টের মিশনে নামে।
বাট আমার মনে হয় আমি আসলে শিওর না ব্ল্যাঙ্কোকে কতটা চান্স দিবে, বাট দেখা যাক।
আমি ওইটাই বলতেছিলাম আর কি, ইসকোর উপর ডিপেন্ড করতেছে ইসকো কতটুকু খেলানো হবে,
ফার্স্টের দিকে যদি ওইভাবে পারফর্ম না করতে পারে তো আই গেস তখন আরিফ বাসের স্লট ইন আমরা দেখতে পারবো আর কি।
আচ্ছা এখন জাস্ট স্ট্রেট আমরা চলে যাব আমাদের অ্যাটাকের ব্যাপারে। সিফাত ভাই মানে আমাদের গত 2 সিজনে ইভেন একটা চ্যাম্পিয়নশিপ ওয়ালা সিজনে আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমরা যেটা দেখছি যে আমাদের সব গোল দেয় বেনজেমা, এরপরে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার থাকে হয় একজন ডিফেন্ডার নাইলে একজন সিডিএম, মানে খুবই হাস্যকর ব্যাপারগুলা। সো এই প্রবলেমটা আমি যদি কোচ হইতাম, সরি আমি যদি রিয়াল মাদ্রিদে কোচ অ্যাসাইন করতাম, তাহলে আমি সবার আগে বলতাম যে তোমার এইটা নিয়ে প্রজেক্টটা কি ভাই বলো, যে একটা টিম গোল কেন করতে পারতেছে না, মানে সব বাদ দাও, ওই টিমটা কেন গোল করতে পারতেছে না, তুমি এটাতে কি অফার করবা। এখন অ্যাঞ্চেলোত্তি কোনো প্লেয়ার এখনো হাতে পায় নাই, মানে লাইক ওর আগের কিছু প্লেয়ার আছে, কিংবা রিয়াল মাদ্রিদে বেনজেমা, বেইল এখন আছে, হ্যাজার্ড আছে, প্লাস হচ্ছে আমাদের দুই ব্রাজিলিয়ান কিড আছে। সো ওভারঅল মানে হোয়াট ডু থিঙ্ক, যে কোন ট্রায়োটার উপর আসলে আমরা ডিপেন্ড করব, আর ইভেন দুইটা স্ট্রাইকারও হইতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সো সিফাত ভাই, হোয়াট কুড বি দ্য সলিউশন ফ্রম অ্যাঞ্চেলোত্তি?
তো এই হ্যাজার্ডের বেলজিয়ান প্লেয়ারটার, যে প্রাঙ্গনের বেলজিয়ান প্লেয়ারটার নাম যেহেতু আসছে, তো ওই পিন্টোসের কথা মনে পড়ছে। তো আমরা তখন বলার সময় আর কি পিন্টোসের কথা বলি নাই, যে ফিটনেস নিয়ে যে পিন্টোস যে কাজ করতেছে, স্কোর যে ফিটনেসের কথা বলা হলো না, স্কোর ফিটনেসের ফুল ক্রেডিট কিন্তু পিন্টোসের, অ্যাঞ্চেলোত্তির চাইতে পিন্টোসের ক্রেডিট বেশি। তো হ্যাজার্ডও দেখা, রিসেন্টলি কিছু পিকচার আর ট্রেনিং এ দেখা গেল হ্যাজার্ডও শেপে চলে আসছে মনে হচ্ছে, মাঠে খেলা দেখলে বাকি অবস্থা বোঝা যাবে। তো আমাদের এই অ্যাটাকিং নিয়ে কথা কিন্তু আমরা ওই রোনালদো চলে যাওয়ার পরেই, বারবার রোনালদো ইস্যুই আসে আমাদের কথায়, যে রোনালদো চলে যাওয়ার পরেই আমাদের লেফট উইং এর তো নাই, এরপরে বেল তার পারফরমেন্স ডিগ্রেড করার পর আমাদের রাইট উইং ও শেষ। তো তারপরে দুই সিজন আমরা মোটামুটি ছেঁড়া প্যান্টে ওই তালি মেরে চলছি আর কি, এরকম আর কি। তো এখন অ্যাঞ্চেলোত্তি আইসে যদি বেল খেলায় ফিরাইতে পারে, বেলের তো মেইন ইস্যু সে যে খারাপ প্লেয়ার এমন কিছু তো না, তার খেলায় মন নাই বাংলা কথা। তো অ্যাঞ্চেলোত্তি তো অনেকটা ড্যাডি ফিগার, তো অ্যাঞ্চেলোত্তি যদি তার ভালোবাসা দিয়ে বেলকে তার ফুটবলে মনোযোগ দেওয়াতে পারে, তাহলে আশা করি যে হ্যাজার্ড, বেল আর বেনজেমা ট্রায়ই আমি দেখতে পারতেছি, যে এই তিনজনই আই গেস তাদের সেরা পারফর্ম করবে যদি তাদের মোটিভেশন লেভেল ঠিক থাকে আর হ্যাজার্ড ইনজুরিতে না পড়ে। আর আমাদের দুই ব্রাজিলিয়ান শিশু কতটুকু কি ইমপ্রুভ করছে সেটা নিয়ে আসলে কোশ্চেনেবল, কারণ ভিনিসিয়াস
ভাই আসলে একজন আমাদের এক স্প্যানিশ শিশুকে আসলে বাদ দিয়ে দিছে, কালকে বিশ্ব বামহাতি দিবস ছিল আর কি, তো ওইটা নিয়েও যদি বলেন
কি আসেনসিও,
আসেনসিও। তো আমাদের দুই ব্রাজিলিয়ান শিশুর বড় শিশু ভিনিসিয়াস এর ফিনিশিং কি এখনো ইমপ্রুভ হয়েছে নাকি, যারা ব্রাজিলের অলিম্পিকে তো খেলে নাই, সরি ব্রাজিলের লেটেস্ট কোপা আমেরিকা খেলা দেখছে তারা বলতে পারবেন। আর রড্রিগো ইজ এখনো, রড্রিগো আই গেস যে অনেক লেটে গ্রো করবে, মানে ওর প্রাইম লেভেলে যাইতে আরো টাইম লাগবে, কিন্তু হি ইজ সেন্সিবল, ও আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, কিন্তু ও তো স্টার্টিং ইলেভেনের মতো প্লেয়ার না, আর ভিনিসিয়াসও স্টার্টিং এর প্লেয়ার না, দুইজনই কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে প্লেয়ার। আর এসেন্সিওর কথা, এসেন্সিও আমরা ছোটকালে আশাগোলে খেলা দেখতাম, তো একদিন খুব অস্থির লেভেলে খেলা দিত, সেঞ্চুরি করে ফেলাইতো, আমরা ওইটা নিয়ে অনেক খুশি থাকতাম। তো এসেন্সিওর অনেকটা ওই রকম, যে দু এক ম্যাচে সে অস্থির লেভেলে খেলা দিবে, তারপরে কয়েকদিন তার দেখা পাওয়া যাবে না, যে ইনকনসিস্টেন্সি যাকে বলা হয়।
আচ্ছা,
তো এট দ্য এন্ড আমি আশা করব যে সিজনে মেইনলি যাতে বেনজেমা, হ্যাজার্ড আর পেলে ট্রায়ে খেলানো হয়।
আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, যে হোয়াটস দ্য পসিবিলিটি অফ কার্লো শিফটিং টু 442 ইফ হি ক্যান গেট থ্রু দ্য রিজাল্ট ফ্রম হিজ উইঙ্গারস? আমার মনে হয় এটার পসিবিলিটি আমার কাছে খুবই কম মনে হয়, কারণ এটা আসলে
মিডে আসলে রিইনফোর্স করার মতো চারটা প্লেয়ার ওইখানে,
মানে আমরা যদি 4 এই 4 যদি ফ্ল্যাটও খেলি, ডায়মন্ডও খেলি, যাই খেলি না কেন, আসলে আমাদের ওই রিসোর্স আর নাই, মানে আমরা মনে হয় লাস্ট
ডিসকাশনে এটা নিয়ে লাক্সারিও নাই ভাই, মানে আমরা ওই চার তিন তিনে একটা ছক বানাইছে, 4-3-3 ওইটার উপরে কিছু ঘষা মজা করবে এরকম একটা বিষয়,
তবে এই স্কোয়াড নিয়ে 4-4-2 খেলানো টাপ অনেক।
বাট যদিও এটা কিন্তু অ্যাঞ্চেলোত্তির ফেভারিট, মানে লাইক 11, বাট আমার মনে হয় না এটা খুবই খুবই খুব একটা পসিবল। বাট আমার কাছে যেটা মনে হয়, আমি আসলে এগ্রি করবো সিদ্ধার্থ ভাইয়ের সাথে, যদিও আসলে এখন যে অবস্থা, মানে ইঞ্জুরি টিঞ্জুরি সবকিছু নিয়ে একটা স্ট্রিক্ট ট্রায়ও আসলে কোনোদিন আমরা চিন্তা করতে পারি না যে এই তিনজনই খেলবে, এটা খুবই ডিফিকাল্ট এটা এটা কল্পনা করা। বাট আমার মনে হয় যে বেনজেমা, হ্যাজার্ড অ্যান্ড বেল খেলার সম্ভাবনা অনেক বেশি এক তিনজনের। এবং এটা কিন্তু আসলে দেখতেও ভালোই লাগতেছে, মানে শুনতে, যে তিনজনই কিন্তু বিগ প্লেয়ার, মানে দুজন কিন্তু ইপিএল কাঁপানো, একজন হইতেছে মানে লাইক আমাদের কাছে বর্তমানে বেস্ট প্লেয়ার টিমের। তো এটা কিন্তু শুনতে খারাপ লাগে না, যদিও হচ্ছে দুজনের প্লেয়ার বেনজেমা ছাড়া বাকি দুজনের ফর্মের অবস্থা খুবই খারাপ। তো এটা হতে পারে। বাট আমার যেটা হচ্ছে, একজন আমাকে জিজ্ঞেস করতে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে রড্রিগো কি ফলস নাইন হিসেবে খেলানো যেতে পারে নাকি, প্রিসিজন দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাঞ্চেলোত্তি একটা চেঞ্জ আনছে রড্রিগোর ব্যাপারে, যে রড্রিগোকে রাইট উইং এ প্রচুর খেলানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি ন্যাচারাল পজিশন না, ন্যাচারাল পজিশন কিন্তু লেফট উইং। সো ওকে ন্যাচারাল পজিশনে ব্যাক করানোর একটা অ্যাটেম্প কিন্তু অ্যাঞ্চেলোত্তি নিচ্ছে। সো মেবি আমাদের বেলজিয়ান প্লেয়ার যদি ইনজুর্ড থাকে অনেক বেশ কিছু টাইম তার চিরাচারিত সব অনুযায়ী, তাহলে হয়তো আমরা রড্রিগোকে সিজন জুড়ে অনেকটা টাইম দেখতে পারি। অ্যান্ড জোভিচকে আমি বলবো যে আমি জানি না আসলে কতটা প্ল্যানে জোভিচকে নিয়ে আসা হবে, 20 মিনিটস ম্যান কতটুকু নিয়ে আসা হবে। বাট সেম অ্যাজ ক্যাসেমিরো, বেনজেমার ফিটনেসও কিন্তু খুবই ভালো। তো বেনজেমার আসলে খুব একটা লম্বা টাইম ইঞ্জুরিতে থাকে না, সো সেই ক্ষেত্রে যেমন আমরা আসলে, আমি একটু জাস্ট অ্যান্সারটা দিই যে আসলে 20 মিনিট কেন জোভিচকে দেওয়া যায় না মাঝে মাঝে। অনেকে বলে যে কেন ওকে 20টা মিনিট দেওয়া হলো না, মানে গত সিজনে আপনাদের মনে আছে নাকি জিদান কিন্তু প্রথমে অনেক এক্সপেরিমেন্টাল টিম নামাইছিল, জোভিচকে খেলাইছে, ওডেগার্ডকে খেলাইছে, বাট আমরা কিন্তু ওই ম্যাচগুলোতে রেজাল্ট আনতে পারিনি। এখন অ্যাটলেটিকো মাদ্রিদ এন্ড বার্সেলোনার মতো টিমের সাথে, দুইটা টিমের সাথে আপনি যখন লিগ খেলতেছেন, আপনি না চাইলেও ওই রিস্কগুলো নিতে পারেন না। আমরা ম্যাক্সিমাম ম্যাচই 70-80 মিনিটস এর মধ্যে ডিসাইডিং গোল দিয়ে জিতছি আর ড্র করছি, এরকম হয়েছে। তো চাইলে আসলে এই টাইপের ম্যাচে আপনি বেনজেমার মতো একজন প্লেয়ারকে পুল আউট করবেন, আসলে এই লাক্সারিটা জিদানের ছিল না, সে এই জন্যই ওই 20 মিনিট কখনোই আসলে জোভিচ পায় নাই। মারিয়ানো সিজনের সেকেন্ড হাফে খেললো, এই ম্যাচ গুলা তো জোভিচের খেলার কথা, মানে মারিয়ানো তো একটা হেডলেস চিকেন, মানে ওকে তো আসলে মানে ওর তো ফুটবলার হওয়ার কথাই না এখন। তো এই একটা প্লেয়ারকে পর্যন্ত রিলাই করতে হয়েছে, মানে ওকে এল ক্লাসিকো তো পর্যন্ত নামায় দেওয়া হয়েছে। তো ওই ম্যাচগুলো তো অ্যাকচুয়ালি গোল দিয়েছে, না গোল দিছিল এর আগে সিজনে, লাস্ট
সিজনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাস্ট, মানে এমনি বললাম, মানে যখন চ্যালেঞ্জ ছিল একটা সময় মারিও তালা থেকে লাভ দিছে, হ্যাঁ জোবিস তোতালা থেকে লাভ দিয়ে একবার ইনজুরড হয়েছে, এরপর কোভিড এ এফেক্টেড হয়ে আরেকবার হয়েছে। তো যেই টাইমে তার খেলার কথা ছিল সে সেই টাইমে এই কাজগুলা করছে, তারপরে তার 20 মিনিট দা কেন হয় না, এটা এই
কোশ্চেনটা কার পজিশনে, মানে বেনজেমারে ছাড়া বেনজেমাকে যদি একটা টিম থেকে উঠায় দাও আমাদের টিমে আর গোল করার কেউ নাই। সো মানে এইটা নিয়ে যে সে ইমপেশেন্ট মানে হইলে মানে কি মানে, এবং আনচেলত্তি মনে হয় না তাকে টিমে রাখার কোনো প্ল্যান করতেছে, যেটা আমার
মারিয়ানোকে না জোভিচকে,
না জোভিচকে মারিয়ানোকে তো অনেক আগে থেকে বের করতে চাইতেছে বাট পারতেছে না।
ও এটা ও একটা জিনিস,
মানে
হয়তো কিছু জায়গায় ইউজ করা হইতে পারে, যেমন অ্যাঞ্চেলোত্তি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার ইউজ করে প্রায়, যেমন হচ্ছে মানে ওর লাইক ও ফার্স্ট সিজনে মোরাটাকে ইউজ করছিল যখন মাদ্রিদে আসলো, এরপর কিন্তু ও চিকারি তো ওকে হচ্ছে ইয়ে করে নিয়ে আসছিল, লোনে নিয়ে আসছিল। তো আমার মনে হয় জোভিচ তার ফেয়ার শেয়ারটা পাবে, কিন্তু এইটা আসলে ওর কানেক্ট, ওর আসলে ইউটিলাইজ করতে হবে। কারণ আমার যেটা প্রবলেম হয় জোভিচ, আমার দেখলে মনে হয় যে এই প্লেয়ারটা হইতেছে লোনে খেলতে আসছে, মানে এর এই
আপন আপন ফিলটা হইতেছে,
মানে ওরে দেখলে মনে হয় না ইজ গিভিং 100%
এক্স্যাক্টলি। সো এটা 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 খুব সমস্যা, মানে ওর অ্যাটিটিউড নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, আমার মনে হয় এইগুলাতে খুব ডেভেলপ করতে হবে। যাই হোক আসিফ, মানে শেষের দিকে চলে আসছি, একটা কিছু রিউমার আকাশে বাতাসে এখনো হচ্ছে ঘুরে বেড়াচ্ছে
নামের সাথে নাকি,
এখন একটা যেটা হচ্ছে যে একটা মোটামুটি কনফার্ম যে আমাদের খুবই সাহসী প্লেয়ার ওডেগার্ড রিয়েল মাদ্রিদ ছেড়ে চলে যাবে, কারণ তার কাছে মনে হচ্ছে যে রিয়েল মাদ্রিদের থেকে আর্সেনালের খেলা বেশি সম্মানের এবং তার জন্য ভালো। এবং সে হচ্ছে কারবা, মানে কি বলবো, যে এই থিন মিডফিল্ডেও সে জায়গা পাবে না, এই কনফিডেন্সটা তার নাই। তো প্রথমে খুব খারাপ লাগতো অডেগার্ডকে, আমরা সবসময় বলতাম যে এই প্লেয়ারটা একটু ফিনিশিংটা ভালো করলে আমাদের মেসি হয়ে যেতে পারে, কিন্তু সে এখন মনে হয় যে এত উইক মেন্টালিটি প্লেয়ার টিমে না থাকাটাই ভালো। সো উই আর রেডি টু সে হিম গুড বাই।
ওডেগার্ডের বিষয়টা ভাই আসলে মানে গত সিজন এই সিজনে ওর কতটুক দোষ আর কতটুক মাদ্রিদ বোর্ড বিলিভ করাতে চাইতেছে এটা আসলে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। বাট গত সিজনে যে ও মানে ভাবলো যে ও কোনো মানে কম্পিটিশনে টিকতে পারবে না এন্ড সামথিং, সেটা আসলে অনেক উইয়ার্ড ছিল। লাইক ও গত সিজনে ইনাফ গেম টাইম পাইতো, মানে ও শোকেস করতে পারতো হোয়াট হি ইজ মেড অফ এন্ড এভরিথিং, কিন্তু এই সিজনে এখন হচ্ছে গত সিজনের ভাঙ্গারি দিয়ে বাজে দিতেছে নাকি সামথিং। যদি সে কখনো মানে আর্সেনাল মুভ করে মানে এর চেয়ে বাজে মুভ কি হইতে পারে আসলে সেটা আসলে জানা নাই। মানে রিয়াল মাদ্রিদ ছাইরা আর্সেনাল, এবং রিয়াল মাদ্রিদের হয়তোবা নেক্সট সিজনে সে মেইন ম্যান, কারণ মাদ্রিদ রিটায়ার করবে হয়তোবা নেক্সট সিজন। সো মানে ওরে তো একদম পুরো প্রাইম রোলটাই পাইতো, মানে এখন যেটা হয়েছে যে ধৈর্যের বিষয়টা আর
সিজনের ধৈর্য মাত্র এক সিজন, ইটস নট লাইক যে ও অনেক অনেক সময় লাগবে ওর চান্স পাইতে। এবং এই সিজনেও আই গেস প্লেয়ার ইনজুরড হলে ওর যথেষ্ট চান্স আছে খেলার, দেখা যাবে হাফ সিজন খেলতে খেলায় লাগতেছে, সিজনে অলমোস্ট 30-40 ম্যাচ খেলতে হবে।
এখন ভাই যেটা হয়েছে বর্তমানের ইয়াং প্লেয়াররা আসলে প্লেইং টাইমটারই আসলে প্রাধান্য দেয় রাদার দ্যান দা লেগেসি এন্ড এভরিথিং, যেটা হয়তো বা মার্সেলো প্রথম দিকে আইসার রবার্তো কার্লোসের আন্ডারে খেলছে, আমার নামাই লাগবে না প্যারা নেই আমি রিয়াল মাদ্রিদে খেলতেছি, দ্যাট ইজ অ্যাবাউট ইট। সো এই জিনিসটা না। আর আরেকজন যার কথা বলতেছেন ভাই, এখন অনেক কিছুই তো দেখি ভাই, এখন যদি সে আসে, এখন সে আসলেই যে আমাদের সব সমস্যার সমাধান তা না, আমাদের আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা এরকম একটা সিচুয়েশন, বাট হি ক্যান বি এ সলিউশন। মানে এখন ফ্রন্টে যদি আমাদের,
সে তো সলিউশন বুঝলাম কিন্তু সে কিসের সলিউশন?
আসলে তার বেনজামার সাথে একটা বিশাল ব্রোমেন্স তৈরি হয়েছে, সেটা একটা কাজে লাগতে পারে।
আমি
মনে করি যে নামটা তো বলতেছিলাম না, বাট আমি বলেই ফেলি, মানে এমবাপ্পের আমার মনে হয় দিস ইজ হাই টাইম হি জয়েন্ট রিয়াল মাদ্রিদ। কারণ একটা যেটা জিনিস হচ্ছে যে ওর কিন্তু ওর ইউরো পারফরমেন্স কিন্তু কিছুটা প্রশ্নবিদ্ধ, মানে ও চারটা ম্যাচে খুব ভালো করতে পারটা তা না, এবং ওর পেনাল্টি মিস থেকে কিন্তু ফ্রান্স বাদ পড়ছে। সো ওর অ্যাকচুয়ালি এখন একটা কিছু শো করা উচিত খুব, আমার কাছে মনে হয় অনেক পিএসজি প্লাস ফ্রান্সে খেলাটা গত 3-4 বছরে ওর জন্য অনেক সেফ জোন ছিল, অনেক মানে অনেক কমফোর্ট জোনে থেকে খেলাগুলো খেলছে। এখন রিয়েল মাদ্রিদের
খেলা দেখলে মনে হয় কিন্তু সেটা পুরোপুরি ফুটে উঠে যে ও রিল্যাক্স খেলে,
এবং মেসি আসার পর সেটা আরো অনেক বেড়ে গেছে আমার মনে হয়। তো এখন আসলে যেটা হয় যে এখনকার কিন্তু সব প্লেয়ারের মাথায় একটা জিনিস থাকে যে হু উইল বি দ্য থার্ড পারসন, যে হচ্ছে মেসি রোনালদো সামচু ভেঙে একটা ব্যালন ডিওর জিতবে কিংবা এই টাইপের একটা কিছু তৈরি করবে। মানে মাঝখানে লেভানডস্কি অ্যান্ড মদ্রিচ জিতছে, বাট আই থিঙ্ক দে আর নট দ্যাট থার্ড পারসন। সো এটা কিন্তু যদি এমবাপ্পে এটা হইতে চায়, ওর আসলে এখন এরকম একটা ফ্রেজাইল টিমে এসে নিজেরে প্রুভ করা উচিত, এবং হি শুড নো যে আসলে ওয়ার্ল্ড এর কোটি কোটি রিয়াল মাদ্রিদ ফ্যানরা আসলে ওয়েট করতেছে ওয়েন, মানে সে কবে জয়েন করবে। যদিও আমি একটা জিনিস মনে করি যে যদি সে জয়েন না করতে চায়, আই থিঙ্ক উই শুড স্টপ ফ্যান্টাসাইজিং অ্যাবাউট হিম অ্যান্ড উই শুড লুক ফর অল্টারনেটিভস, হালান্ড আছে কিংবা অন্য যদি কোনো প্লেয়ার থেকেও থাকে আমাদের এটা দিয়ে চিন্তা করছি, কারণ আমি মনে করি হাইপটা অলওয়েজ ওয়ার্থ ইট না, কিন্তু এই হাইপটাকে আসলে এখন এমবাপ্পেরই ভ্যালু দেওয়া উচিত। ও যদি না দেয় দ্যাট উইল বি হিজ লস।
আমাদের হ্যাঁ, এখন কি করা যাবে, ইস্তি শুরু করছে, আমিও নাম নিয়ে নি। তো আমাদের ফ্যানরা গত 3 সিজন দিয়ে এমবাপ্পের যে লোন শুরু করছে, আমাদের যে লোন প্লেয়ার, তো এই এই জিনিসটা যদি এমবাপ্পে না আসে তাহলে এরা কেমনে ফেস করবে, আমি মাঝে মধ্যে এটা চিন্তা করি। যে একটা প্লেয়ার সে একটা ইউরোপিয়ান টপ ক্লাবে খেলে, তাকে লোন লোনই বানায় দিয়ে যে এত ওয়াশরুমে যায় এরা, এটার তো কোনো লজিক্যাল বিষয় না। আমি অলরেডি গ্রুপে ব্যান করে দিছি বিষয়টা, যে এমবাপ্পে নিয়ে পোস্ট যে কত, যে এই কয়েকদিন যে কতগুলো এমবাপ্পে পোস্ট হয়েছে আশা করা যায় না। তো এই জিনিসটা সবার জন্য আসলে ভালো না, যে এত এক্সপেকটেশন। আচ্ছা, এমবাপ্পে আসলে অবভিয়াসলি ভালো হবে, বাট
তানজিম ভাইয়ের কমেন্ট নিয়ে ইয়ার আমরা স্কোয়াডে যাব না। সো তানজিম ভাইয়ের যে কমেন্ট, আসলে এমটিভি আমরা আসলে নেভার ইন থাউজেন্ড ইয়ার্স যে ভাবছি লালিকার ম্যাচ আমরা আসলে এমটিভিতে দেখব, তারপরে ভাই যে প্রোমোগুলো, আসলে প্রোমোগুলার কথা চিন্তা করলে আসলে দেখা যায় না। এখন দেখা যাবে যে ধারাবর্ষ যদি হিন্দিতে দেওয়া শুরু করে তাহলে ভাই আসলে মিউট করা ছাড়া আসলে দুর্গতি। এবং বাংলাদেশের খেলা আমরা আসলে অনেকেই মিউট করে দেখে অভ্যস্ত, সো এটাও একটা নতুন কোনো কিছু হবে না আসলে আমাদের।
আচ্ছা, আমাদের স্কোয়াড 11 কি দিয়ে দিছে তাই না? মানে এটা কি কনফার্ম?
আমার আমার ফেভারিট
ট্রায়ো না, এটা না কি এটা ইয়ে দিছে, মানে জাস্ট হিজ চয়েস সৈয়দ রাফি।
লেট মি চেক,
চেক করি সেসি পাবলিক। এটাই এটাই মানে হওয়ার কথা আসলে। এবং আলাবা আজকে আসলে ইসে এলবিতে স্টার্ট করার একটা রুম আছে। এটাই
ওকে, সো আমরা টিম পেয়ে গেছি। লুকাস নাচো মিলে তো আলাবা মোটামুটি কিছুটা মিলছে, ফেদে কাছে ও ভালভার থেকে খেলানো হচ্ছে, ভালভার থেকে খেলানো হচ্ছে, বেল বেনজেমা এন্ড হ্যাজার্ড খেলবে,
মানে আমার ট্রায়া মিলছে।
লেস ক্রস আওয়ার ফিঙ্গারস, জানি না কি হবে। এন্ড ফেদে ক্যাসেমিরো মধ্যে জিতা গুড অপশন, বাট আই থিঙ্ক আজকে ম্যাচে ইসকোকে ইউজ করা যেতে পারতো, আই ডোন্ট নো, মানে মেবি this will work out. বাকি টা আমার মনে হচ্ছে ওভারঅল টিম ঠিকই আছে, তেমন একটা প্রবলেম নাই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, আজকের ম্যাচটা জিতি। এন্ড উই আমি আসলে জিতলে খুশি হব না, উই ডিজার্ভ আ বিগ মার্জিন, লাইক অ্যাট লিস্ট আমরা যদি 2-3 গোল জিতে
পারি। লাস্ট কবে জিতছি এটা এটা আমার তো আর কাছে কোশ্চেন
না। না, লাস্ট তো জিতছি ভাই, ওইটা তো। সো এইটাই তো আমরা চেঞ্জের কথা বলতেছি, সো চেঞ্জটা আদৌ হয় নাকি আমরা দেখি, বাট অ্যাট লিস্ট উই ওয়ান্ট টু এনজয় দ্য ম্যাচ, কারণ বেল বেনজেমা হ্যাজার্ড ফর্ম যেমনই হোক তিনজন কিন্তু মাস্টার ক্লাস।
না না না, তিনজনই যদি আজকে যদি মোটামুটি আমরা ভালো খেলি, তিনজন ইয়াতে অ্যাটাকে তিনজন থাকলে কিন্তু আমাদের গোল আসবে। আমরা ভিনিসিয়াস আর ভিনিসিয়াস বা রড্রিগো থাকলে আমরা কিন্তু কনফিডেন্স পাই না আর কি, যে বল কাটিং করে বা যাই করে হোক যে গোল স্কোরিং চান্স ক্রিয়েট করবে। কিন্তু বেল বেনজেমা হ্যাজার্ড, বেল অবভিয়াসলি লং শুট নেবে এবং শুট নেওয়ার ট্রাই করবে, হ্যাজার্ড অবশ্যই কাট ইন করার ট্রাই করবে, তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের কাছে এক্সাইটিং এবং গোল স্কোরিং চান্সেসও কিন্তু বাড়ে এরা যেকোনো একজন খেললে।
যাক, আমরা একটু প্রেডিকশনে যাব, জাস্ট লাস্টে হচ্ছে একজন ভাই আমাদেরকে বলছে অডেগার্ডকে চান্স দেওয়া উচিত। আই থিঙ্ক দিস ইজ সামথিং ইউ শুড সে টু আর্টেটা রাইট নাও, নট আনচেলোত্তি। সো যারা দেখতেছেন তাদেরকেও বলবো কমেন্ট বক্সে।
আমার কাছে 2-0 হইতে পারে আশা করা যায়।
আমার প্রেডিকশন নাই, জানোই তো প্রেডিকশন করি না, তুমি তোমারটা বলো।
ওকে, আই উইল গো উইথ রাফি ভাই, আমার কাছে ইট শুড বি 3-1 ফর রিয়াল মাদ্রিদ, এন্ড আই এক্সপেক্ট Benzema to have a brace. Let's see ki hoy, dekha jak. Okay, thank you amader sathe thakar jonno, jara amader sathe ajke discussion ta shunechen, ektu informally amra ajke onek kotha barta bolchi, I hope you enjoyed and you
like khoma sundor dishite dekhbo khoma
sundor dishite and I think amra season jure thakbo amra last season e besh kichu match amra hoyto podcast korte pari nai we hope ei season erokom hobe na amra prottek dini thakbo and definitely apnara amader sathe thakben apnader kichu bola thakle amaderke bolben ajke jara puro episode ta dekhechen shobaike abar dhonnobad janie season jure pura ta shomoy amader sathe thakar onurodh janie ajke shesh korchi match shuru hobe amra shobai dekhbo let's hope for the best ala madrid
ala madrid ala madrid